শোকাবহ মহররম, শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহররম উপলক্ষে কারবালার শাশ্বত বিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিকে আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বে আমরা বলেছিলাম মহরম ও কারবালার মহাবিপ্লবকে বুঝতে হলে সবকিছুর আগে ভালোভাবে জানতে হবে ইমাম হুসাইন আল ইসলাম সহ প্রকৃত মুহাম্মাদি ইসলামের মূল কাণ্ডারীদের প্রকৃত পরিচয় ও মর্যাদার স্বরূপ। একই সঙ্গে বুঝতে হবে প্রকৃত মুহাম্মাদি ইসলামের বিপরীত পথে চলা পশু শক্তির মূল কুচক্রি ও তাদের কারসাজিগুলোকেও। এ দুটি বিষয়ে যথাযথ ধারণা না থাকার কারণে আজও অনেক সাধারণ মুসলমানের মধ্যে কারবালা বিপ্লবের মহত্ত্ব ও শিক্ষা সম্পর্কে নানা বিভ্রান্তি ও খুব বিপদজনক চিন্তাধারা বজায় রয়েছে। খোদাদ্রোহী জালিম উমাইয়া গোষ্ঠী ও তাদের সহযোগী গোত্রবাদী রাজনৈতিক ধারাগুলোর কায়েমি স্বার্থবাদী প্রচারণার কারণে অনেক অসচেতন সাধারণ মুসলমান মনে করেন যে কারবালা ট্র্যাজেডি মহান আল্লাহরই পরিকল্পিত ইচ্ছার প্রকাশ। তাই মুয়াবিয়াপন্থী আর ইয়াজিদ গোষ্ঠীর নেতৃত্বাধীন তৎকালীন মুসলিম রাজশক্তি ও স্বৈরতান্ত্রিক ধারার সঙ্গে আপোষ করতে বাধ্য মুসলমানদের দোষ দিয়ে কোনো লাভ নেই। তাছাড়া আল্লাহ নিজে চাইলেই তো এত সব নৃশংসতা ঠেকাতেই পারতেন।
আসলে এ ধরনের চিন্তাধারা অজ্ঞ ও ধর্মান্ধ নানা গোষ্ঠী সহ ইসলামের শত্রু ও মুনাফিক গোষ্ঠীর প্রচারণারই প্রভাব। ফলে অনেক মুসলমান ভাবেন যে মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থায় যদি কোনো জালিম, খোদাদ্রোহী ও স্বৈরতান্ত্রিক এবং চরিত্রহীন ব্যক্তিও ক্ষমতাসীন হয়, তাহলে তার আনুগত্য করা বৈধ এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। আর ওই যুগেও ইমাম হুসাইনের উচিত হয়নি ইয়াজিদি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহে নামা। নাউজুবিল্লাহ। মুসলিম বিশ্বের অনেক অংশেই আজও এই বাক্যটি একটি শিরোধার্য নীতি হিসেবে বিবেচিত হয় যে রাজা বাদশারা হচ্ছেন আল্লাহর ছায়া, তাই তাদের দোষ ত্রুটি থাকলেও তা বলতে নেই ও তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে নেই। এভাবে তারা ইয়াজিদ ও মুয়াবিয়ার মতো মহাবিচ্যুত ও কুলাঙ্গারদেরকেও গ্রহণযোগ্য নেতা বলে বিবেচনা করেন। আর মুসলমানদের মধ্যে যদি আজও এমন সব বিপজ্জনক ধারণা বদ্ধমূল হয়ে থাকে, তাহলে তাদের মধ্যে সত্যিকারের ইসলাম তথা মুক্তিকামী প্রকৃত ইসলাম, ন্যায় বিচারকামী ইসলাম তথা মুহাম্মদ ইসলাম বাস্তবায়ন খুবই কঠিন হয়ে দাঁড়াবে। ফলে বুশ, ব্লেয়ার, ট্রাম্প, শ্যারন ও নেতানিয়াহুর মতো আধুনিক যুগের ফেরাউন আর নমরুদদের সব গণহত্যা ও অপরাধকেও বৈধতা দেয়া ছাড়া উপায় থাকবে না।
চতুর্থ হিজরির তিন শাবান মদিনা মুনাওয়ারায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দহিতা হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার কোলে জন্মগ্রহণ করে এক পুত্র সন্তান, যার জন্ম কেবল বিস্ময়কর ও অসাধারণই ছিল না, তাঁর গোটা জীবনকাল ও গৌরবময় শাহাদত ছিল অশেষ রহস্যে পরিপূর্ণ। তাঁর মাতা যদি সক্ষম হতেন তাহলে তাঁকে দুধ পান করাতেন, কিন্তু ইমাম হুসাইন আল ইসলাম তাঁর নানা রাসূলুল্লাহর জিহ্বা ও আঙুল চুষেই পরিতৃপ্ত হতেন, শান্ত হয়ে যেতেন। রাসূলুল্লাহ ইমাম হুসাইনকে কাঁধে বসাতেন এবং বলতেন, এ বালক ও তার ভাই দুনিয়ায় আমার দুটি সুগন্ধি ফুল রায়হান। তিনি বারবার বলতেন, হুসাইন আমা থেকে আর আমি হুসাইন থেকে। আরও বলতেন, এরা দু ভাই আমার আহলে বাইতের মধ্যে আমার সবচেয়ে বেশি প্রিয়। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলতেন, হাসান ও হুসাইন বেহেশতের যুবকদের নেতা।
ইমাম হুসাইন আলাইহি সালাম ইসলামের মহাবিদ্যালয়ে অর্থাৎ যে গৃহে জিব্রিল আলাইহি সালাম আয়াত নিয়ে অবতীর্ণ হতেন, সেখানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কোলে এবং হযরত আলী ইবনে আবি তালিবের সান্নিধ্যে ও মা ফাতেমা জাহরার পবিত্র আঁচলের ছায়াতলে বড় হন। তার শিক্ষার উচ্চ থেকে উচ্চতর স্তরে উত্তীর্ণ হন এ বিশ্ববিদ্যালয়েই। তাঁরই সহপাঠীবৃন্দ যেমন হযরত সালমান ফার্সি, হযরত মিগদাদ, হযরত আবু জার, হযরত ইবনে আব্বাস প্রমুখ তাঁর চেয়ে বয়সে বড় ছিলেন, কিন্তু মর্যাদার দিক থেকে তাঁর চেয়ে পিছিয়েছিলেন। যেমনটা আমরা জানি যে ইবনে আব্বাস তাঁর নেতৃত্বে চলাকে নিজের জন্য গৌরবের কারণ বলে মনে করতেন এবং এ বিষয়টিকে নিজের জন্য সৌভাগ্য বলে ভাবতেন। মহানবীর সাহাবি আবু হুরায়রা ইমাম হুসাইনের পবিত্র পদধূলি নিজের জামা দিয়ে মুছেছেন এবং এ কাজের জন্য গর্বও করেছেন। তিনি বর্ণনা করেছেন, আমি সচক্ষে দেখেছি যে হুসাইন তার দু পা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে রেখেছিল, আর রাসূল তাঁর জিহ্বায় চুমু দিচ্ছিলেন ও বলছিলেন, হে আল্লাহ, একে তুমি ভালোবাসো, কেননা আমিও একে ভালোবাসি।
ইমাম হুসাইন আল ইসলাম প্রথম খলিফা আবু বক্করের খেলাফতকালে যদিও মাত্র 10 বছরের এক বালক ছিলেন, তদুপরি বুজুর্গ সাহাবি বৃন্দের ফতোয়া ও জ্ঞান শিক্ষার আসরে অংশগ্রহণ করতেন। সাহাবিরা তাঁকে নিজেদের জায়গায় এনে বসাতেন এবং তাঁর প্রতি এতটা শ্রদ্ধা প্রকাশ করতেন যা আবদুল্লাহ ইবনে ওমর কিংবা আব্দুর রহমান ইবনে আবু বক্করের প্রতি করতেন না। ইমাম হুসাইন আল ইসলাম এমন এক ঘরে বেড়ে ওঠেন যে ঘরের অধিবাসীরা তথা আহলে বাইত তাঁদের সর্বস্ব ধর্মের পথে উৎসর্গ করতেন এবং এ পথে তাঁদের কোনো রকম কাৎপণ্য বা ভণ্ডামি ছিল না। ইমাম হুসাইন আল ইসলামের বদান্যতা ও দানশীলতার শত শত কাহিনী মানুষের মুখে মুখে দৃষ্টান্ত হিসেবে উচ্চারিত হয়। ইমাম হুসাইন আল ইসলাম পূর্ণতা ও পবিত্রতার এমন চরম শিখরে পৌঁছেছিলেন যে মুবাহালার সেই অগ্নি পরীক্ষায় খ্রিস্টানদের বিরুদ্ধে তিনি দ্যুতিময় চেহারা নিয়ে উপস্থিত হয়েছিলেন। বিশ্বের সব ঐতিহাসিকের অকপট স্বীকারোক্তি মোতাবেক ইমাম হুসাইন আলাইহিসসালাম জ্ঞান, সংযমশীলতা, সত্যনিষ্ঠতা, সাহসিকতা, পরোপকার, দারিদ্রদের পাশে দাঁড়ানো ইত্যাদি বিষয়ে মুসলমানদের মাঝে ছিলেন আদর্শ।
ইমাম হুসাইন আলাইহিসসালাম তাঁর নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি সদৃশ ছিলেন। ইমাম হুসাইন অনেক প্রসিদ্ধ দোয়া, অগণিত কারামাত ও অলৌকিক ঘটনার জন্য বিশ্বনন্দিত। শাহাদাতের আগে ইমাম হুসাইন আলাইহিসসালাম তার নিজের পরিচয় সম্পর্কে বললেন, হে আল্লাহ, তুমি জানো যে এরপর জমিনের বুকে তোমার নবী দুহিতার কোনো পুত্রই রইল না। এরপর জমিনের বুকে তোমার নবী দুহিতার কোনো পুত্রই আর রইল না। তো শ্রোতা ভাই বোনেরা, আজকের এ আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।